ওয়াশিংটনে এখন বেলা ১১টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৩:৩০। আমি সঞ্জনা ফিরোজ, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে বাংলাদেশের নির্বাচন নিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলারের মন্তব্য। রয়েছে জহুরুল আলমের প্রতিবেদন।
কারাগারে আটক বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়ে বিভক্ত রায় দিয়েছে হাইকোর্টের দুই সদস্যের একটি বেঞ্চ।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত প্যাটেলের ইস্তফা এবং দেশের পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ভোট গণনার ফলাফলের প্রেক্ষিতেই ধাক্কা খেল আজ দেশের শেয়ার বাজার।
আর রয়েছে নিয়মিত ইংরেজি শিক্ষার আসর এভরিডে গ্রামার। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ
খবর, পড়ছি সরকার কবিরউদ্দিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় বসবেন ডেমোক্রেটিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আজ মঙ্গলবার, সীমান্ত প্রাচীর নিয়ে চূড়ান্ত একটা রফার ব্যাপারে কথা বলতে। এই সীমান্ত প্রাচীরের অর্থায়ন হবে বর্ধিত প্রকরণের সরকারি ব্যয় বরাদ্দেরই একটি অংশ, যা কিনা ২১শে ডিসেম্বরের ভেতরই অনুমোদিত হতে হবে। রিপাবলিকান নিয়ন্ত্রিত গোটা কংগ্রেসের এটাই হবে শেষ চূড়ান্ত আইনি পদক্ষেপ, যা কিনা বছরের শেষ প্রান্তে আংশিকভাবে সরকারি কর্মকাণ্ড থমকিয়ে যাওয়ার পরিস্থিতি এড়াতে হতেই হবে এমনি একটি পদক্ষেপ। সপ্তাহ কয়েকের ভেতরেই কংগ্রেসের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ চলে যাবার কথা ডেমোক্র্যাটদের হাতে। ইতিমধ্যে অভিবাসন নিয়ে দোলাচালে রয়েছে কংগ্রেসের উভয় দলই। রিপাবলিকানরা ওই সীমান্ত প্রাচীরের জন্য ২০১৯ সালে চেয়েছে ৫০০ কোটি ডলার, ডেমোক্র্যাটরা দিতে চাইছে ১৬০ কোটি ডলার। দেখা যাক শেষ পর্যন্ত রফা কোথায় গিয়ে দাঁড়ায়। যুক্তরাষ্ট্র কংগ্রেসের সেনেট সভার উভয় দল, রিপাবলিকান ডেমোক্র্যাট দু দলেরই প্রাক্তন কয়েক সেনেট বিধায়ক বর্তমান সাংসদদেরকে দেশের গণতন্ত্রের হিত সাধনকারী অভিভাবক রূপ আচরণের জন্য অনুরোধ জানাচ্ছেন এবং দলীয় আনুগত্য যেন চলমান এক ক্রান্তি লগ্নে দেশের স্বার্থের পথে অন্তরায় সৃষ্টি না করে তা দেখার জন্য অনুরোধ জানাচ্ছেন। সোমবার ওয়াশিংটন পোস্ট পত্রিকার এক উপসম্পাদকীয়তে লেখা নিবন্ধে ৪৪ সংখ্যক সংসদ বিধায়ক লিখেছেন, দেশ এখন একটা বিপজ্জনক ক্রান্তি লগ্নে প্রবেশ করতে চলেছে এবং এখন সময় হয়েছে সংবিধান, আমাদের পথ নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলো এবং আমাদের জাতীয় নিরাপত্তার সুরক্ষায় চ্যালেঞ্জের যথোপযুক্ত মোকাবেলা করার। দলটিতে রয়েছেন অন্যান্যের মধ্যে ডেমোক্র্যাট দলীয় সেনেট বিধায়ক জন খেরি, টম ড্যাশেল এবং ক্রিস ডাড, রয়েছেন রিপাবলিকান দলের জন ওয়ার্নার, রিচার্ড লুগার এবং চাক হেগেল। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন গতকাল সোমবার অনেক কটি আর্থনৈতিক অঙ্গীকারের কথা ব্যক্ত করেছেন, যখন কিনা তিনি সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভ নিয়ে প্রথমবার প্রকাশ্যে জনসমক্ষে কথা বলছিলেন। ওই প্রতিবাদ বিক্ষোভ গোটা দেশটাকেই একেবারে নাড়িয়ে দিয়েছে। কথাবার্তায় তিনি অবশ্য প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন, তার নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নের কথাও বলেছেন। তিনি বলেছেন, দায়দায়িত্বের ভাগিদার হওয়ার কথা স্বীকার করছি আমি, আমার কথায় হয়তো আমি মানুষকে মনঃক্ষুণ্ণ করেছি। সোমবার রাতে দেশব্যাপী প্রচারিত ভাষণে বলেন এ কথা প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন। তিনি এও বলেছেন, অবসর ভাতা পেনশনের ওপরকার প্রস্তাবিত কর বৃদ্ধি অযৌক্তিক। বিগত সপ্তাহগুলোতে বিশেষ করে ফ্রান্সের গ্রামাঞ্চলগুলোতে যে রোষ চালিয়ে উঠতে দেখা যায় সেটাকে ৪০ বছরের পুরনো অসুস্থতা, অস্থিরতা রূপে অভিহিত করেন তিনি। প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন আর্থনৈতিক ও সামাজিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন। একই সঙ্গে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন সড়কে সড়কে যারা হইহল্লা করে ভাঙচুর করেছে, দোকানপাটে লুটতরাজ চালিয়েছে, পুলিশের ওপর চড়াও হয়েছে, তাদের বিরুদ্ধেও দৃপ্তভাবে অটল অবস্থান ব্যক্ত করেছেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের হঠে যাওয়ার রফা নিয়ে পার্লামেন্টের ভোটাভুটি মুলতুবির ডাক দেওয়ার পর ওই রফা টিকিয়ে রাখার প্রয়াসে এখন ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে কথাবার্তা বলছেন। তার মুখপাত্র বলেছেন, ওলন্দাজ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে তাঁর ফলপ্রসূ যে কথাবার্তা হয়েছে তাতে দুজনই তাঁরা সহমত যে বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁরা সামনের পানে এগুবেন এবং ব্রিটিশ পার্লামেন্টের কমন্স সভায় নতুন প্রস্থের ভোট হবে ২১শে জানুয়ারির আগেই। মেয়ের সঙ্গে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলেরও আলোচনা হবার কথা আজকেই, এবং আলোচনা হবে তাঁর ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের সঙ্গেও, যিনি কিনা ইতিমধ্যেই টুইটার বার্তায় জানিয়েই দিয়েছেন রফা নিয়ে পুনরালোচনার কোনো অভিপ্রায় তাঁর নেই। ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরোনোর কথা মার্চের 29 তারিখে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। নির্বাচনী প্রচারণার শুরুতেই বাংলাদেশে বিভিন্ন স্থানে হামলা, সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে, জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী তাঁর রিপোর্টে।
নির্বাচনী প্রচারণার শুরুতেই দেশের বিভিন্ন স্থানে হামলা, সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা হয়েছে। ঢাকাস্থ নয়া মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, সব দল যেন অবাধে নির্বাচনে অংশ নেয়ার, নির্বাচনী প্রচারণা চালানোর সুযোগ পায়। রাষ্ট্রদূত বলেন, বিতর্কের মধ্য দিয়ে গণতন্ত্র আরও শক্তিশালী ও বিকশিত হয়।
Should be free to participate fully in the political process. They should be free to express their political views, campaign throughout the country, and hold peaceful rallies and meetings. The strongest democracies flourish from frequent and lively debate.
রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র কোনো ব্যক্তিকে নয়, গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল নিজ আসন টুঙ্গিপাড়া থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন আগামীকাল সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশেই কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়ে বিভক্ত রায় দিয়েছে হাইকোর্টের দুই সদস্যের একটি বেঞ্চ। বিস্তারিত শুনুন জহুরুল আলমের কাছে।
বগুড়া 6 ও 7 এবং ফেনী 1 আসনে মনোনয়নপত্র বাতিল করার যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন ইসি দিয়েছিল তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন খালেদা জিয়া। সোমবার হাইকোর্ট বেঞ্চে ওই আবেদনের উপর শুনানি শেষে মঙ্গলবার বেঞ্চের প্রিজাইডিং জাজ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ইসিকে খালেদা জিয়ার মনোনয়নপত্র গ্রহণ করার নির্দেশ দিলেও অপর বিচারপতি মোহাম্মদ ইকবাল কবির এর সঙ্গে দ্বিমত পোষণ করেন। খালেদা জিয়ার আইনজীবীরা জানিয়েছেন, এখন নিয়ম অনুযায়ী এ মামলার নথিপত্র প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে এবং তিনি তৃতীয় একটি বেঞ্চ গঠন করে দেবেন আবেদন নিষ্পত্তি করার জন্য। এদিকে হাইকোর্টের আদেশ আপিল বিভাগের চেম্বার আদালতে স্থগিত হয়ে যাওয়ায় ফৌজদারি মামলায় দণ্ডিত বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নির্বাচনে অংশ নেওয়ার পথ আটকে গেছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আর এবার কলকাতা হাইকোর্টের একটি রায় নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে, বৃহস্পতিবারের মধ্যে আলোচনা করে শনিবার বিজেপিকে নিজেদের অবস্থান জানিয়ে দিক রাজ্য প্রশাসন। তবে রাজ্য প্রশাসন চেয়েছিল বুধবারের বদলে শুক্রবার বিজেপির নেতৃত্বের সঙ্গে এই ইস্যুতে বৈঠক করতে, কিন্তু এদিন হাইকোর্ট নির্দেশ দিয়েছে শুক্রবার নয়, বৃহস্পতিবারই বিজেপির নেতৃত্বের সঙ্গে আলোচনা করুক রাজ্য প্রশাসন, আর শনিবার বিজেপির নেতৃত্বকে জানিয়ে দিক তাদের সিদ্ধান্ত। প্রসঙ্গত বলা যেতে পারে, রাজ্যে রথযাত্রার উদ্যোক্তাদের সঙ্গে সরকারকে আলোচনায় বসার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আলোচনায় বসতে চেয়ে মুখ্য সচিবকে লিখিত প্রস্তাবও দেয় বিজেপির রাজ্য নেতৃত্ব, কিন্তু দলের দুই নেতা মুকুল রায় ও জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আলোচনায় বসতে রাজ্য সরকার রাজি নয়। এরপরই গতকাল কলকাতা হাইকোর্টে বিশ্বনাথ সমাদরের ডিভিশন বেঞ্চে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আজ এমনই রায় দিল কলকাতা হাইকোর্টের বিশ্বনাথ সমাদরের ডিভিশন বেঞ্চ। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আফগান কর্মকর্তারা জানাচ্ছেন যে আত্মঘাতী এক গাড়ি বোমার আক্রমণে রাজধানী কাবুলে কমসে কম 13 ব্যক্তি হত হয়েছেন এবং জখম হয়েছেন অপর 9 জন। আত্মঘাতী ওই আক্রমণ নিরাপত্তা বাহিনীর এক যানবহরের গায়ে গিয়ে ধাক্কা মেরেছে। 4 বছরেরও বেশি কাল সামরিক শাসনাধীনে থাকবার পর থাইল্যান্ডে এই আসছে 2019 সালের প্রথম ভাগে সাধারণ নির্বাচন হবে। থাইল্যান্ডের নির্বাচন কমিশন আজ মঙ্গলবার ঘোষণা করেছে নির্বাচন হবে ফেব্রুয়ারির 24 তারিখে। কমিশনের এই ঘোষণা যুগপথ একই সঙ্গে শোনা গিয়েছে সামরিক হুন্তার ওই ঘোষণার সঙ্গে, যাতে বলা হয় রাজনৈতিক প্রচার প্রচারণার ওপর থেকে বিধিনিষেধ তারা তুলে নিচ্ছেন। রিপাবলিকান পার্টির ভেতরে চুপি সারে অনুপ্রবেশ করে মস্কোর কাছে তথ্য পাচারের লক্ষ্যে গুপ্তচর বৃত্তির দায়ে চালানোর অভিযুক্ত এক রুশ গুপ্তচর সরকারি কৌঁসুলিদের সঙ্গে রফায় পৌঁছিয়ে দোষ স্বীকারে সম্মত হয়েছে। ওয়াশিংটনে আদালতের রেকর্ড থেকে তেমনটাই প্রতীয়মান হচ্ছে। মারিয়া বুটিনাকে গ্রেফতার করা হয় জুলাই মাসে এবং তারপর থেকে ইনি কারারুদ্ধ রয়েছেন। বুধবার তাঁকে শুনানির জন্য ওয়াশিংটনের একটি আদালতে হাজির করবার কথা। ফৌজদারি কোন কোন অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং কোন কোন দায় তিনি স্বীকার করতে চলেছেন তা প্রকাশ করা হয়নি। 30 বছর বয়সী মারিয়া বুটিনা এর আগে তিনি যে রুশ সরকারের অনিবন্ধীকৃত গুপ্তচর এ দায় স্বীকারে অসম্মতি জানিয়েছিলেন। বিশ্ব সংবাদ প্রচার আপাতত এ পর্যন্তই।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার 1575 কিলোহার্টজ এবং ফেসবুকে। আপনারা বিশ্ব সংবাদেই শুনেছেন যে নির্বাচনী প্রচারণার শুরুতেই দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটেছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত রবার্ট মিলার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন। এ সম্পর্কে বিস্তারিত শুনুন ঢাকা সংবাদদাতা মতি রহমান চৌধুরীর কাছে।
ঠাকুরগাঁয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা হয়েছে। এই হামলায় 50 জন আহত হয়েছেন। হামলাকারীরা বহরে 7টি গাড়ি ভাঙচুর করেছে। মির্জা ফখরুল ইসলাম বলেছেন, নির্বাচন থেকে দূরে রাখতেই এই হামলা। তিনি বলেছেন, হামলা করে লাভ হবে না, শেষ দিন পর্যন্ত বিএনপি তথা ঐক্যফ্রন্ট নির্বাচনে থাকবে। নোয়াখালীতে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মজুদ আহমেদের একটি পথসভা পণ্ড হয়ে গেছে। এই হামলায় 40 জন আহত হয়েছেন। এছাড়া হামলা হয়েছে বগুড়া, নরসিংদী, যশোর, রাজবাড়ী, খুলনা, চুয়াডাঙ্গা, নাটোর, মেহেরপুর ও সিরাজগঞ্জে। সকালে এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছিলেন, ভোটের উত্তাপ যেন উত্তপ্ত না হয়। ঢাকাস্থ নয়া মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, সব দল যেন অবাধে নির্বাচনে অংশ নেয়ার এবং রাজনীতি করার সুযোগ পায়, নির্বাচনের প্রচারণা চালানোর সুযোগ পায়। রাষ্ট্রদূত বলেন, বিতর্কের মধ্য দিয়ে গণতন্ত্র আরও শক্তিশালী ও বিকশিত
হয়। Campaign throughout the country and hold peaceful rallies and meetings. The strongest democracies flourish from frequent and lively debate. Freedom of expression is vital for healthy democracy, as you all know.
রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র কোনো ব্যক্তিকে নয়, গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল নিজ আসন টুঙ্গিপাড়া থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন আগামীকাল সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। তার অবর্তমানে জাতীয় পার্টির নেতারা প্রচারণা চালাবেন। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রচারণা শুরু করেছে বাম জোট। ওদিকে 34,000 পর্যবেক্ষকের আবেদন পড়েছে নির্বাচন কমিশনে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের ঠাকুরগাঁয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি এবং বগুড়ায় জিএম সিরাজের নির্বাচনী গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে গাড়ি ভাঙচুর সহ 20 জন আহত হয়েছে। আরও জানাচ্ছেন বগুড়া সংবাদদাতা প্রতীক অমর।
ঠাকুরগাঁয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় মির্জা ফখরুলের গাড়ি সহ বহরে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভয়েস অফ আমেরিকাকে বলেন,
নির্বাচনে না যাওয়ার জন্যই তারা এই কাজটা করতেছে, উস্কানি দিয়ে। আমি আমাদের লোকজনকে বলেছি, উস্কানি দিয়ে পা দেবেন না, আমরা নির্বাচনে যাব, নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এটা দেখব।
এদিকে বগুড়ার ধুনটে নির্বাচনী প্রচারণাকালে বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের গাড়ি বহরে হামলা করা হয়েছে। এ সময় ওই প্রার্থীর গাড়ি সহ 4টি মাইক্রোবাস এবং 20টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলার জের ধরে আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় 20 জন আহত হয়েছে। এ বিষয়ে বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ ভয়েস অফ আমেরিকাকে বলেন,
আমাদের মোটরসাইকেল সামনে ছিল, পিছে গাড়ি ছিল, যারা আক্রমণ করেছে তাদের হাতে দা কুড়াল এবং আগ্নেয়াস্ত্র দিয়ে আমাদের গাড়ি ঘোড়া সব ভেঙে দিল।
হামলার বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান বলেন,
বিএনপি প্রার্থী সিরাজ সাহেব উনি ওনার লোকজন নিয়ে সাহেবাড়ির দিকে যাচ্ছিলেন। যাওয়া অবস্থায় এখানে হাটের মধ্যে কিছু লোকজন সম্ভবত তার গাড়িতে ঢিল টিল ছুঁড়ে মেরেছে।
এর আগে সোমবার রাতে ধানের শীষে ভোট চাওয়ায় নাদিম ও মাসুম নামের 2 বিএনপি কর্মীকে মারপিট করেছে আওয়ামী লীগ কর্মীরা। এ সময় যুবদল নেতা মুরাদ প্রতিবাদ করায় ওই রাতেই মুরাদের বাড়িতে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। প্রতিগমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রন দেশটির জন্য অর্থনৈতিক এবং সামাজিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সোমবার দেশব্যাপী সম্প্রচারিত ভাষণে তিনি এ ঘোষণা দেন, যার মধ্যে রয়েছে মাসিক সরকারি প্রণোদনা সহ নানা সুযোগ সুবিধা। ভয়েস অফ আমেরিকার প্রতিবেদন থেকে শোনাচ্ছেন তাহিদুল ইসলাম।
সরকার বিরোধী আন্দোলনে ফ্রান্স কেঁপে ওঠার পর এই প্রথম প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রন জনসম্মুখে কথা বলেছেন, আর সে সময় তিনি কয়েকটি অর্থনৈতিক প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তিনি অফিসে থাকার এবং তার কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতির কথাও মনে করিয়ে দেন। গত সোমবার রাতে দেশব্যাপী সম্প্রচারিত ভাষণে মাক্রন বলেন, দায়দায়িত্বের ভাগ আমি নিচ্ছি, আমি হয়তো আমার কথা দিয়ে মানুষকে আঘাত করেছি। তিনি আরও বলেন, তিনি মেনে নিচ্ছেন যে পেনশনে প্রস্তাবিত ট্যাক্স বৃদ্ধি অন্যায় ছিল, কিন্তু মাক্রন বলেন গত কয়েক সপ্তাহে তিনি যে বিক্ষোভ দেখেছেন তা তার ভাষায় 40 বছরের অস্থিরতাবোধের ফল, বিশেষ করে সে অস্থিরতাবোধ ফ্রান্সের গ্রাম অঞ্চলের। প্রেসিডেন্ট অর্থনৈতিক এবং সামাজিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট পেনশনের উপর কর বাতিল ছাড়াও মাসিক বেতনের সঙ্গে $113 সরকারি প্রণোদনা, অতিরিক্ত সময়ে কাজের জন্য যে বেতন তাতে কর আরোপ না করার কথা জানিয়েছেন। সেই সঙ্গে বড় প্রতিষ্ঠানগুলো শ্রমিকদের যে বার্ষিক বোনাস দেয় তা কর ছাড়া দেওয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু প্রেসিডেন্ট বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থা নিয়ে বলেছেন, যারা জানালা ভেঙেছে, দোকান লুট করেছে এবং পুলিশের উপর হামলা করেছে তাদের প্রশ্রয় দেওয়া হবে না। হাডসন ইনস্টিটিউটের একজন ফেলো বেঞ্জামিন হাদ্দাদ গত বছর ম্যাক্রোর নির্বাচনী প্রচারণার জন্য কাজ করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট তার ভাষণে সহিংসতার নিন্দা ও বিক্ষোভের কারণগুলোর মধ্যে একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছেন। তিনি বলেন, আমি মনে করি তার উদ্দেশ্য ছিল বিক্ষোভের প্রতি সাড়া দেয়া এবং ইয়েলোভেস্ট আন্দোলনের যে জনপ্রিয়তা তা ভেঙে দেয়া। ফ্রান্সের 70% মতো মানুষ এই আন্দোলন সমর্থন করেন। মাসখানেক আগে জ্বালানির উপর কর বৃদ্ধি বিক্ষোভের তীব্রতা বাড়িয়ে দিয়েছিল, যদিও ম্যাক্রন এর মধ্যে জ্বালানির উপর কর বৃদ্ধি বাতিল করেছেন। কর ছাড়াও প্রেসিডেন্টের উপর নানা কারণে ক্ষোভ বাড়ছে। অনেক বিক্ষোভকারী বলছেন, ফ্রান্সের সাধারণ মানুষের চেয়ে ধনীদের প্রতি লক্ষ্য রাখা হচ্ছে বেশি। প্যারিসে বিক্ষোভের কারণে পুলিশ আইফেল টাওয়ার সহ উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলো সাময়িকভাবে বন্ধ করে রেখেছে। বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে 4,500-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। কিছু বিক্ষোভকারী ও বিরোধী দলের সদস্যরা প্রেসিডেন্টের প্রথম পদক্ষেপকে একটি ভালো উদ্যোগ হিসেবে দেখছেন, কিন্তু অনেকে বলছেন যে তারা এখনও সন্তুষ্ট নয়। যেহেতু বিক্ষোভের কোনো আনুষ্ঠানিক নেতা নেই, তাই সামগ্রিকভাবে ম্যাক্রোর বক্তব্য মানুষ কীভাবে নেবে তা বলার জন্য আরও সময়ের প্রয়োজন।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আগামী বুধবার 12ই ডিসেম্বর কলিন শো হ্যালো ওয়াশিংটনের বিষয়, বাংলাদেশে বিজয়ের 47 বছর, গণতন্ত্রের উত্তরণ শুনবেন এবং দেখবেন বাংলাদেশে রাত 10টা 10 মিনিটে এবং ভারতে রাত 9টা 40 মিনিটে। ভারতের 5টি রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এক্সিট পোলে যে আভাস পাওয়া গিয়েছিল তা অনেকটা মিলে গিয়েছে। এ নিয়ে কলকাতায় দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে এখন কথা বলছেন আহসানুল হক।
ধন্যবাদ। যেমনটি শুনলেন যে ভারতের 5টি রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা গেল যে রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে জয় পেয়েছে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস, এবং এরপর আজকে সাংবাদিক সম্মেলন করেছেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেছেন যে বিজেপিকে হারিয়েছি, 2019 সালে আবার হারাবো এবং এই জয় কংগ্রেস কর্মীদের জয়। এ সম্পর্কে বিস্তারিত শুনব। ভোটের আগে এক্সিট পোলে যেরকম আভাস পাওয়া গিয়েছিল, ফল প্রকাশ হওয়ার পর দেখা গেল যে তা অনেকাংশেই মিলে গেছে। কথা বলছি কলকাতায় দীপঙ্কর চক্রবর্তীর সাথে। প্রথমেই রাজ্যভিত্তিক চূড়ান্ত ফলাফলটা যদি একটুখানি আপনি বলেন 5টি রাজ্যের।
আসলে রাজস্থান, মধ্যপ্রদেশ আর ছত্তিশগড় এই তিনটে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য ছিল বিজেপির পক্ষে এবং কংগ্রেসের জন্য। কারণ হচ্ছে এই তিনটে রাজ্যই, রাজস্থানে বিজেপি ছিল, মধ্যপ্রদেশে বিজেপি ছিল, ছত্তিশগড়ে বিজেপি ছিল শাসন ক্ষমতায়, এবং কংগ্রেস এই তিনটে রাজ্যতেই অনেকটা পিছিয়ে ছিল বিরোধী দল হিসেবে। এবারে যা দেখা গেল তাতে এই রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এই তিনটেই কিন্তু, যাকে আমরা এখানে গোবলয় বলি, সেই গোবলয়ের রাজ্য এবং দুটি তার মধ্যে মধ্যপ্রদেশ আর ছত্তিশগড় হিন্দি ভাষী রাজ্য। রাজস্থান যদিও হিন্দি ভাষী নয় তবু ওখানে হিন্দি খুব ভালো চলে। তো এই যে এইখানে যে কংগ্রেসের যে জয়টা হয়েছে এবং বিজেপির যে পরাজয় হয়েছে তার মধ্যে আমি একটুখানি বলে দিচ্ছি। রাজস্থানে কংগ্রেস সরকার করতে চলেছে 199টি আসনের মধ্যে 100টি দরকার সরকার করতে, তার মধ্যে কংগ্রেস একাই পেয়েছে 101 আর বিজেপি পেয়েছে মাত্র 73টি। তো 80টা বেশি পেয়ে গেছে, 80-81টা বেশি পেয়ে গিয়েছে কংগ্রেস আগের তুলনায় গত নির্বাচনে যা পেয়েছিল তার থেকে। মধ্যপ্রদেশে 116টি দরকার 130টি আসনের মধ্যে, সেখানে বিজেপি পেয়েছে মাত্র 109টি, কংগ্রেস 113টি। তো এইখানেও সেই একই জিনিস যে কংগ্রেসের থেকে বিজেপি অনেকটাই পিছিয়ে রয়েছে। ছত্তিশগড়ে বিজেপি যেখানে শাসন ক্ষমতায় ছিল সেখানে 90টি আসনের মধ্যে মাত্র 15টি পেয়েছে বিজেপি আর কংগ্রেস পেয়েছে 67। বাকি দুটোর কথা আমি পরে আসছি। যদিও বলিছি মিজোরামে 40টি আসনের মধ্যে কংগ্রেস ছিল এখানে শাসন ক্ষমতায় কিন্তু সেটা কংগ্রেসের হাত ছাড়া হয়ে গিয়েছে। 40টি আসনের মধ্যে এবারে কংগ্রেস পেয়েছে মাত্র 5টি আর আঞ্চলিক দল মিজোরাম ন্যাশনাল ফ্রন্ট তারা পেয়েছে 26টি। এটা কংগ্রেসের জন্য যথেষ্ট আশঙ্কাজনক একটা ব্যাপার। আসলে উত্তর পূর্বাঞ্চলে ভারতের উত্তর পূর্বাঞ্চলে কংগ্রেসের তেমন অস্তিত্ব রইল না এর ফলে, কিন্তু বিজেপির খুব খারাপ অবস্থা, মাত্র 1টা পেয়েছে। তেলেঙ্গানায় যেমন আশা করা গিয়েছিল সেরকমই তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি যেটা আঞ্চলিক দল হলেও তারা বিপুল জয়ে জয়ী হয়েছে এবং আঞ্চলিক দলগুলোর এখানে দেখা যাচ্ছে যে একটা বড় ভূমিকা রয়েছে। আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে যারা যেটাকে বলে অ্যান্টি ইনকাম্বেন্সি ভার্ডিক্ট মানুষের, সেটা হচ্ছে ক্ষমতাসীন দলের প্রতি একটা অনীহা যে তাদের সরিয়ে দাও দেখা যাক নতুন দল কি করতে পারে, সেই জিনিসটা কাজ করেছে, তার জন্য মিজোরামে কংগ্রেস হেরে গেল।
ধন্যবাদ। আমরা জি আমরা আমাদের সময় যেহেতু সীমিত সেই জন্য একটু জানতে চাই যে এই যে বিশাল জয় এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বা কি বললেন?
নরেন্দ্র মোদী খুব সংক্ষেপে, খুবই সংক্ষেপে বলেছেন যে মত পার্থক্য থাকলেই সংসদে আলোচনা হোক, ব্যাস আর কিচ্ছু না, চুপচাপ রয়েছেন। এবং তিনি বুঝতেই পারা যাচ্ছে যে ওর সেই যে গর্বের জায়গাটা সেটাতে একটা ধাক্কা খেয়েছেন, সুতরাং আর বেশি কথা এই মুহূর্তে বলতে রাজি নন তিনি। আর মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে বিশাল জয় হিসেবে দেখছেন, বিরোধী দলের জয়, যদিও তার নিজের কিছু তেমন করা ছিল না, কংগ্রেসের জয় এটা ওখানে সেটা ঠিক কথাই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এটা অত্যাচার অবিচারের বিরুদ্ধে মানুষের রায় আর ম্যান অফ দ্য ম্যাচ এখানে সাধারণ মানুষ, যেটা গণতন্ত্রে হওয়া উচিত তাই হয়েছে, মানুষ বিজেপির বিরুদ্ধে রায় দিয়েছে আর এটা দেশবাসীর জয়। সেমিফাইনাল প্রমাণ করলো যে বিজেপি কোথাও নেই, বুঝে যাচ্ছে যে ফাইনালে কি হবে। এই জিনিসটা কিন্তু একটা বড় ব্যাপার আজকাল এখানে, এটাকে এই নির্বাচনটাকে সেমিফাইনাল বলা হচ্ছে কারণ, সেটাও আমি একটু বলে দিই কারণে, যে সেমিফাইনাল বলা হচ্ছে যে ফাইনাল মানে আগামী বছর মার্চ মাসে কি এপ্রিল মাসে, আর বেশি দিন নেই, তখন সাধারণ নির্বাচন হবে ভারতে, পুরো লোকসভা নির্বাচন, এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। এবং তার আগে এখানে একটা মোটামুটি ভাবে আভাস পাওয়া গেল যে বিজেপিকে মানুষ চাইছে না, এই জিনিসটা যেটা শিবসেনা বলেছে এতদিন বিজেপির জোট শরিক ছিল, তারা বলেছে বিজেপিকে উচিত শিক্ষা দিয়েছে মানুষ, শরিকদের সঙ্গে দুর্ব্যবহার করত বিজেপি, এটা তার যোগ্য জবাব। এবং কৈলাস বিজয়বর্গীয় যিনি বিজেপির হয়ে পশ্চিমবঙ্গে ভোটের ব্যাপারটা দেখাশোনা করছেন এবং করছিলেন, তিনি বলেছেন যে মধ্যপ্রদেশে বিজেপির টিকিট বন্টনে খামতি ছিল, কংগ্রেসকে হালকাভাবে নেওয়া হয়েছিল।
এই যে এক্সিট পোলগুলোতে যেহেতু আগে থেকেই একটা আভাস পাওয়া যাচ্ছিল যে বিজেপির একটা ভরাডুবি হতে পারে, কিন্তু বিজেপি কেন এইভাবে পরাজিত হলো, এটা কি বিজেপি একেবারেই আগাম তারা কি বুঝতে পারেনি, এটা কি তাদের জন্য খুব অপ্রত্যাশিত ছিল?
কিছুটা অপ্রত্যাশিত তো বটেই, কারণ তারা আসলে নিজেদের ধাক পেটাতে পেটাতে এমন একটা ব্যাপার হয়ে গেছিল যেটা মানুষ সহজভাবে নেয়নি, যেটা আসলে বিজেপির ভোটে হারার কয়েকটা কারণ আমি বলছি, যেটা সাধারণ মানুষের কাছে খুব বেশি মনে হয়েছে যে বিজেপি এটা খুব খারাপ করেছে এবং তাতে তার ফলে জনসাধারণের দুর্ভোগ হয়েছে। একটা হচ্ছে নোট বাতিল করা, যার ফলে সাধারণ মানুষের বিশাল ক্ষতি হয়েছে এবং 500 টাকার আর 1000 টাকার নোট বাতিল করে 2000 টাকার নোট এনেছে। যে 2000 টাকার নোটটা আসলে কিন্তু হোর্ডিং এর জন্য, যেটা বলেছিল যে কালোবাজারি রোখার জন্য এই করছি, পুরোনো নোট বাতিল করে নতুন নোট আনছি, কিন্তু সেটা কিন্তু হয়নি, কারণ কালোবাজারি আরো বেড়ে গেছে। কারণ 2000 টাকার নোট বাড়িতে রাখা আরো সহজ, 1000 টাকার নোট যতগুলো রাখা যায় 2000 টাকার নোট আরো কম জায়গায় আরো বেশি রাখা যায়, এটা একটা কথা। আর সাধারণ মানুষ অসম্ভব রকমের কষ্ট পেয়েছেন নোট বাতিল হওয়াতে, মাসের পর মাস তাদের খুব কষ্ট করে চালাতে হয়েছে এবং বহু জায়গায় তারা তাদের প্রাপ্য তাদের বঞ্চিত করা হয়েছে। আরেকটা জিনিস হয়েছে জিএসটি, জিএসটিটা একটা ট্যাক্সের ব্যাপার, সেই ট্যাক্সের ব্যাপারটাতেও কিন্তু ভীষণ সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছেন, কৃষকেরা বিশেষ করে অসম্ভব ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফলে এইসব মিলিয়ে এই যে বিজেপির ভোটে হারার অনেকগুলো কারণ, আমরা এইমাত্র একটা ছবি দেখছি অশোক গেহলট, অশোক গেহলট হচ্ছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে তাকে রাহুল গান্ধী বেছে নিয়েছেন। তিনি আগে রাজস্থানের মুখ্যমন্ত্রী ছিলেন এবং এবারে রাজস্থানে কংগ্রেসের জয়ের পর রাহুল গান্ধী তাকে বেছে নিয়েছেন যে পরবর্তী মুখ্যমন্ত্রী তিনি হবেন।
চমৎকার,
এটা শুধু সময়ের অপেক্ষা।
দীপঙ্কর দা, অনেক ধন্যবাদ, অনেক তথ্য পেলাম আপনার কাছে। এই ছিল দীপঙ্কর দার সাথে আমাদের ভারতের নির্বাচন সম্পর্কে সবশেষ খবরাখবর।
ইসলামিক স্টেট জঙ্গিদের কবলে থাকা ইরাকের কিছু কিছু অঞ্চল মুক্ত করার ঘোষণার এক বছর পরও ওই অঞ্চলগুলো এখনও বিধ্বস্ত বিপর্যস্ত অবস্থায় রয়েছে। ইরাকের ওইসব অঞ্চলের মধ্যে অন্যতম প্রধান একটি শহর মসুল। মসুলের মানুষেরা বলছেন শহরটি পুনর্গঠন না হওয়া পর্যন্ত তাদের শান্তি নেই। হেদার মার্ডকের রিপোর্ট থেকে শোনাচ্ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সঞ্জনা। ইসলামিক স্টেটের নিয়ন্ত্রণে থাকা অবস্থায় মসুলের অধিবাসীরা দুঃস্বপ্নের মধ্যে বসবাস করছেন প্রতি মুহূর্ত। জঙ্গিরা বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করেছে তাদের উপর। গত বছর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক জোট বিমান হামলা করে পরাস্ত করে ইসলামিক স্টেট জঙ্গিদেরকে। ওই হামলায় মারা পড়ে বহু ইসলামিক স্টেট জঙ্গি, মারা পড়ে অসংখ্য অসামরিক লোকজনও। হাজার হাজার মুসলবাসীর মধ্যে একজন বর্ণনা করলেন কিভাবে মারা যায় তার 3 সন্তান 3 ছেলে। জঙ্গিমুক্ত হওয়ার পর সে রিক্ত শূন্য, তার সামর্থ্য নেই বাড়িঘর পুনর্গঠনের, সংসার চালানোর। তার কথা,
dinar wahed ma khatto
la min al munazzama wa ya bil give us a single dinar not from an aid organization or the government or anywhere I lost 3 children here
amaderke ekti poishao deya hoyni kono sahajjo sanshthar torpeo na sarkarer torof thekeo na amar 3 ti sontan mara geche puraton shohor mosul jongi mukto hoyeche pray 1.5 bochor mosul er dike takale ekhono chokhe pore shudhui dhongshostup মসুলের সামান্য কিছু এলাকায় কিছু নির্মাণ কাজ করা হয়েছে আন্তর্জাতিক সাহায্য সংস্থা, ইরাকি সরকার, স্থানীয় সাহায্য সংগঠন, ব্যক্তিগত সহায়তা, তাদের যার যার সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পেরেছেন সেই মতো কিছু কিছু পুনর্গঠনের কাজ হয়েছে যা প্রয়োজনের তুলনায় অতি সামান্য। তবে অধিকাংশ মুসলবাসী ধ্বংসস্তূপের মধ্যে কোনো মতে বসবাস করছেন, অনেকেই নিজের সামর্থ্য অনুযায়ী মাথার উপর ছাউনি দিয়ে বসবাস করছেন। মসুল শহরের কর্মকর্তারা বলছেন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অর্থ সহায়তা না পাওয়ায় তারা হাসপাতাল, ব্রিজ, রাস্তা নির্মাণের মতো অবকাঠামোগত কাজ করতে পারছেন না। মসুল শহরের মেয়র জুহাইর মহসেন আল আরাজি যেমনটি বললেন,
Our budget comes from Baghdad. We submitted all the financial requirements for the province, listing each need separately, such as electricity, water, sewage, and other services. But we never received the required funding.
তিনি বলছিলেন, আমাদের অর্থ আসে বাগদাদ থেকে। এই প্রদেশের পুনর্গঠন কাজের জন্য প্রয়োজনীয় অর্থের চেয়ে আমরা যা আবেদন ছিল তার চেয়ে কম পাচ্ছি। বিদ্যুৎ, পানি, পয় নিষ্কাশন, অন্যান্য প্রত্যেকটি খাতে আলাদা আলাদা করে হিসেব দিয়েছি, কিন্তু তারপরেও এসব কাজ করবার জন্যে এখনও পর্যন্ত পর্যাপ্ত অর্থ এখনও পাইনি। 2003 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের যৌথ বাহিনী কর্তৃক ইরাকের স্বৈরশাসক সাদ্দাম হোসেনকে পরাস্ত করবার পর থেকে ইরাকের কিছু কিছু এলাকায় জঙ্গিবাদের বিস্তার ঘটতে থাকে। তাদেরকে থামাতে ইরাকি সেনাবাহিনী বিভিন্ন স্থানে ঘাঁটিগাড়ে রাস্তা বন্ধ করে দেয়। এতে স্থানীয় অর্থনীতি ধ্বংসস্তূপে পরিণত হয়। কিছু কিছু এলাকায় জঙ্গিরা সরকারি স্থাপনা লক্ষ্য করে নিয়মিত হামলা চালাতে থাকে, তাতে অসামরিক লোকজনও ক্ষতিগ্রস্ত হতে থাকে। 2014 সালে ইসলামিক স্টেট জঙ্গিরা বহু শহর গ্রাম দখলে নেয়। উত্তর এবং পশ্চিম ইরাকের অনেক অঞ্চল ইসলামিক স্টেটের নিয়ন্ত্রণে চলে যায়। মোসুলের কিছু দূরে এক মরু এলাকায় গ্যারেজের মালিক 34 বছর বয়সী চার সন্তানের জনক ইউসুফ তৌফিক বর্ণনা দেন কিভাবে ইসলামিক স্টেট তখন মোসুলে ঢুকেছিল। ইউসুফ বলছিল, আমরা বুঝতে পারিনি কি হচ্ছে। জঙ্গিরা মরুভূমি দিয়ে আসে এবং ফেডারেল পুলিশের ঘাঁটিতে হামলা করে। ফেডারেল পুলিশও পাল্টা হামলা করে। আমরা মাঝখানে পড়ে অসহায়ের মতো মৃত্যুর ভয়ে শঙ্কিত থাকি। সাহালান নামের 25 বছর বয়সী যুবক বললেন, প্রথম দিকে আইএস খুব ভালো ছিল, তারা রাস্তাঘাট খুলে দেয়, ইসলামিক স্টেট ইসলামিক আইন চালু করবার কথা বলে, দুর্নীতি বন্ধের জন্য কাজ করে। তারপর তারা 180 ডিগ্রি বদলে যায়, মানুষের ওপর অত্যাচার শুরু করে, মানুষ জবাই শুরু করে। দুবছরেরও বেশি সময় 2016 সালে আন্তর্জাতিক বাহিনীর কাছে তারা পরাস্ত হয়। আইএসের বড় কোনো শহরের নিয়ন্ত্রণ এখনও না থাকলেও ইরাকের কোনো কোনো স্থানে মাঝে মধ্যেই তারা বড় ধরনের হামলা করে। গত মাসেও মসুলের দক্ষিণে একটি স্কুলে বাসের ওপর বোমা হামলা করে তারা চারজন শিশুকে হত্যা করে। একই শহরে এক রেস্টুরেন্টে বোমা হামলায় মারা যায় তিনজন। গোপন স্থানে লুকিয়ে থেকে তারা এসব করে চলছে। শালান জানায়, 5 মাস আগে আমি এক ফোন পাই, বলে, আমি ইসলামিক স্টেট থেকে বলছি, আমরা তোমাকে ধরতে আসছি। এ অঞ্চলের পুনর্গঠন কাজ অত্যন্ত ধীর গতিতে চলছে। সাহায্য সংস্থার হিসাব অনুযায়ী আইএস পরাস্ত হওয়ার 1.5 বছর পরও মোসুলের বিভিন্ন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে 1500 মৃতদেহ। এখনও মোসুলের ধ্বংসস্তূপের মধ্যে মৃতদেহ পচা গলা অবস্থায় কিংবা কঙ্কাল পাওয়া যাচ্ছে। এখনও পর্যন্ত 20 লক্ষ বাস্তুচ্যুত মানুষ রয়েছে। বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়ায় তারা ফিরতে পারছেন না। অনেকে বাড়িঘরে জায়গা জমি বিক্রি করবার চেষ্টা করছেন, কিন্তু ক্রেতা নেই। বিশ্লেষকরা বলছেন, ইরাকের অন্যান্য যেসব স্থানে ইসলামিক স্টেট জঙ্গিরা তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল তার অনেক জায়গা এখনও কিছু রেশ রয়ে গেছে। এসব কারণে মানুষের মধ্যে আতঙ্ক এবং হতাশা রয়েছে। তাদের ভয় আবারও কোনো জঙ্গি হামলা তাদের উপর হতে পারে।
এবার বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ডিনা মিচেলের প্রতিবেদন পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
নতুন কিছু খেলনা এমনভাবে তৈরি করা হচ্ছে যেগুলির গতিবিধি নিয়ন্ত্রণ করা যাবে কম্পিউটার কোডিংয়ের সাহায্যে। মূলত এগুলির উৎপাদন করা হচ্ছে ছোট ছোট বাচ্চা মেয়েদের জন্য, যারা পুতুল খেলার মাধ্যমে খুব ছোটবেলা থেকে কোডিং করতে অভ্যস্ত হয়ে যাবে। প্রযুক্তিগত ক্ষেত্রে কর্মের সংস্থান বর্তমান কাল থেকে 2030 সাল পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে বাড়তে থাকবে। কিন্তু এই সব ক্ষেত্রে কাজকর্ম পেতে হলে যেসব উচ্চশিক্ষার দরকার এবং যেসব ডিগ্রির প্রয়োজন হয়, সেগুলি কজন অর্জন করতে পারবে তা কিন্তু বলা কঠিন। স্মার্ট গার্লস নামে একটি নতুন খেলনা কিন্তু এর পরিবর্তন এনে দিতে পারে। যে পুতুলগুলি অর্থাৎ স্মার্ট গার্লস নিয়ে আজ আমরা কথা বলছি, সেগুলি কিন্তু কোনো সাধারণ পুতুল নয়। এগুলি প্রযুক্তি ব্যবহারে অত্যন্ত সুদক্ষ এবং বিশেষত সিগিস নামে একটি রোবট ভেহিকেল এমনভাবে তৈরি করা হয়েছে যেটি কোডের সাহায্যে লেখা হয়েছে। এই কোডটি লিখেছে কিন্তু একটি খুবই কম বয়স্ক মেয়ে। 7 বছর বয়সী অভিকা আগরওয়াল বলে যে, আমার এই পুতুলটি সামনে দিকে, পেছন দিকে, যে কোনো দিকে যেতে পারে, এমনকি ঘুরতেও পারে। এই স্মার্ট গার্লস সংস্থার CEO শর্মি এলব্রেটস্টন বলেন যে,
মোস্ট কোডিং টয়েজ অন দ্য মার্কেট are for boys. That's where we wanted to just kind of disrupt things and make something completely different and say, hey girl, this is for you.
বেশিরভাগ কোডিং খেলনা যেগুলি বাজারে পাওয়া যায় সেগুলি কিন্তু ছেলেদের জন্যই তৈরি। সুতরাং আমরা এমন একটা কিছু উৎপাদন করতে চাইলাম যেটা বিশেষভাবে মেয়েরাই ব্যবহার করবে। স্মার্ট গার্লস বর্তমানে 4 রকমের বিভিন্ন ধরনের পুতুল নিয়ে ব্যবসা করছে, যেগুলি তাদের রেজিউমে অনুযায়ী টেকনোভিজার এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে বলা যেতে পারে। এই স্মার্ট গার্লস সংস্থার CEO শর্মি এলব্রেটস্টন নিজের মেয়ের জন্য এরকমই একটি প্রযুক্তিগতভাবে উন্নত খেলনা সন্ধান করছিলেন। একটি দলকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সময় এলব্রেটস্টন কোডিং জানে না অর্থাৎ কোডিং এ অনভিজ্ঞ কিছু মেয়েকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তাদের মতামত নিয়েছিলেন। এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য তাদেরকে বিনামূল্যে খেলনাও দেওয়া হয়েছিল। একটি আইপ্যাড অথবা স্মার্টফোনে ডাউনলোড করা কিছু অ্যাপের সাহায্যে এই কোডিং করা খুব সহজ হয়ে যায়। যারা এরকম এই খেলনা খেলে তাদের জন্য এটা খুবই সহজ ব্যাপার হয়ে যায়, কেননা তারা প্রথম থেকেই এটি খেলতে শুরু করতে পারে। এরপর আঙুল দিয়ে সুগার কোডেড অ্যাপের ব্লকগুলো সরাতে সরাতে তারা কোডিং শিখে যায় এবং এরপরে আরও অনেক শক্ত কোড লিখেও তারা অভ্যেস করতে পারে। ন বছর বয়সী ভিভিয়ান বলে যে ফ্রি প্লে মোড দিয়ে খেলাটা অনেক সহজ, কিন্তু কোডিং মোডে খেলতে গেলে কিছুটা অভ্যেসের প্রয়োজন আছে। স্মার্ট গার্লসের সিইও শর্মি এলব্রেটস্টন আরও বলেন যে
So we have like coding exercises that teach you step by step.
Today, our smart girls are going to show us a dance they coded using our sugar coded app.
আমরা কোডিং শেখানোর জন্য কিছু পদক্ষেপ নিয়েছি যেটি ধাপে ধাপে কিভাবে আপনি কোডিং করবেন সেটা শিখিয়ে দেবেন। তিনি আরো বলেন যে সুগার কোটেড অ্যাপ দিয়ে আজ স্মার্ট গার্লস আমাদের দেখাবে একটা নতুন নাচ কিভাবে করতে হয়। কিছু কিছু স্মার্ট গার্লস 2017 সালে শার্ক ট্যাঙ্কে অংশগ্রহণ করার পর থেকে এদের জনপ্রিয়তা ও চাহিদা অনেকটাই বেড়ে গেছে। 7 বছরের অভিকা আগরওয়াল আরো বলে যে এই খেলাটা খেলা খুবই সহজ এবং এতে খুব মজাও হয়। এরকমই আরেকজন বাচ্চা মেয়ের মা অর্থাৎ অ্যামিলিয়ার মা জিনি আইভার্ন বলেন যে
Maybe it's a little more tangible than two-dimensional computer screen, you know?
এটা কিন্তু এই প্রজন্মের মেয়েদের কোডিং এর প্রতি আগ্রহ করে তুলতে সাহায্য করবে এবং ভবিষ্যতে প্রযুক্তিগত ক্ষেত্রে মেয়েরা যাতে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখে যেতে পারে সেটাও সম্ভব করবে।
আর এবার শুরু হচ্ছে ইংরেজি শিক্ষার ধারাবাহিক অনুষ্ঠান এভরিডে গ্রামার।
আমাদের প্রতি সপ্তাহের আয়োজন এভরিডে গ্রামারে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
সাবরিনা, আজকের আলোচনায়, আজকের অনুষ্ঠানে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে অ্যাডজেক্টিভস এবং প্রিপোজিশনস।
অ্যাডজেক্টিভস অ্যান্ড প্রিপোজিশনস, এই দুটো তো আলাদা ব্যাপার এবং আলাদা বিষয়, তাই নয় কি?
হ্যাঁ, এক অর্থে আলাদাই বটে। ইংরেজি গ্রামারের পার্টস অফ স্পিচ যাকে বলা হয় তার দুটি ভিন্ন অংশ।
আচ্ছা, তাহলে আমরা এই ভিন্ন দুটো অংশকে এক করে কিভাবে দেখব?
আসলে একটি বাক্যের মধ্যে প্রিপোজিশনস এবং অ্যাডজেক্টিভসের সমন্বিত ব্যবহার যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে পার্টস অফ স্পিচের এই দুটি পদকে কিন্তু একত্রেই ব্যবহার করা যায়।
যেমন?
আচ্ছা, যেমন তোমার এই প্রশ্নের উত্তরে সেই উদাহরণে যাওয়ার আগে এসো শোনা যাক তাহলে লুসিয়া আর কাভের মধ্যকার এই কথোপকথন।
The other day I was reading an article about the health benefits of vegetables. Fascinating stuff. Bottom line, vegetables are great for your health.
Interesting. And great for is also an adjective plus a preposition structure.
What?
এখানে তোরা সংলাপে শুরুতে কাভে বলছিল যে সে একটা নিবন্ধ পড়েছে, সেটা নিয়ে সে কথা বলছিল।
তো এই নিবন্ধের ব্যাপারে কাভে ঠিক কি বলছে?
হ্যাঁ, সে বলছে যে নিবন্ধে সে পড়েছে, সেখানে লেখা ছিল সবজি তরকারি খাওয়া যে স্বাস্থ্যের পক্ষে ভালো সে সম্পর্কে বিস্তারিত সেখানে লিখেছে।
হ্যাঁ, আর সেই সঙ্গে সে আরও বলল যে একটা বেশ মজার ব্যাপারই এটা, আর শেষ কথা মানে চূড়ান্ত কথা হচ্ছে স্বাস্থ্যের জন্যে সবজি তরকারি অত্যন্ত ভালো।
হ্যাঁ, আর তখন লুসিয়া বলল যে ব্যাপারটা তো বেশ ইন্টারেস্টিং।
হ্যাঁ, আর ওই যে কাভি বলছিল যে ভেজিটেবলস আর গ্রেট ফর ইওর হেলথ, সেটা তো নিশ্চয়ই লক্ষ্য করেছো সাবরিনা?
হ্যাঁ, লক্ষ্য করেছি, সেটা তো শুনলাম।
হ্যাঁ, তাহলে বলো এই গ্রেট এবং ফর কোন পার্ট অফ স্পিচ?
আচ্ছা, গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ আর ফর হচ্ছে প্রিপোজিশন।
বাহ, এখন খেয়াল করো, যেমনটি লুসিয়াও আমাদের বলল, যে গ্রেট ফর হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশন স্ট্রাকচার।
আচ্ছা, তা তো অবশ্যই।
আর এই অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশন স্ট্রাকচার কেবল যে বাক্যের কাঠামোতে পরিবর্তন নিয়ে আসে তাই নয়, কিন্তু বাক্যের অর্থেও এক ধরনের মাত্রা যোগ করে।
সেটা কিভাবে?
আচ্ছা, তাহলে শোনা যাক এবার এই ব্যাখ্যা।
English speakers use adjectives in front of nouns or after non-action verbs.
Sabrina, Lucia-র এই বর্ণনায় এই ব্যাখ্যায় কি কিছু বোঝা যাচ্ছে?
হ্যাঁ, আমি একটু একটু বুঝতে পেরেছি। মানে এখানে রুসিয়া বলছিল যে ইংরেজি ভাষাভাষীরা নাউনের আগে অ্যাডজেক্টিভ ব্যবহার করে থাকে। তবে সেটা তো আমরা যখন ছোটবেলায় গ্রামার পড়তাম তখন সেটা আমরা পড়েছিলাম। আমরা জানতাম যে নাউনের দোষ গুণ এবং অনেক রকম যে কোয়ালিটি আছে সেটাকে বর্ণনা করতেই অ্যাডজেক্টিভটা ব্যবহার করা হয়।
হ্যাঁ, ঠিক তাই। আমরা সবাই ছোটবেলায় অ্যাডজেক্টিভকে এইভাবে পড়েছি। মৌলিক সংজ্ঞা অনুযায়ী আসলে এটাই হচ্ছে অ্যাডজেক্টিভের ভূমিকা। তবে লুসি আরেকটা কথা বলল যে তারা নন অ্যাকশন ভার্বের আগেও অ্যাডজেক্টিভ ব্যবহার করে থাকে।
হ্যাঁ, এই যে আপনি বললেন নন অ্যাকশন ভার্ব, কিন্তু আমরা তো যতটুকু পড়েছিলাম যে ভার্ব বলতে আমরা অ্যাকশন ভার্ব বলি বোঝাই, এরকম আমরা গ্রামারে পড়েছিলাম। এই জন্য নন অ্যাকশন ভার্বটা আমার কাছে ঠিক পরিষ্কার হচ্ছে না।
সুন্দর কথা বলেছ তুমি। ভার্ব আসলেই মূলত অ্যাকশন ওয়ার্ড এবং আমরা সেইভাবেই শিখেছি। তবে এখন এসো শোনা যাক এই নন অ্যাকশন ভার্ব সম্পর্কে লুসিয়া কি বলছে।
নন অ্যাকশন ভার্বস ইনক্লুড ওয়ার্ডস লাইক বি, সিম, অর বিকাম। When speakers use adjectives after a non-action verb, they often use a preposition.
That is fine with me.
হ্যাঁ, এবার যখন লুসিয়া নন অ্যাকশন ভার্বের উদাহরণ দিল এখন আমার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়েছে।
আচ্ছা, তাহলে লুসিয়া ঠিক কোন ভার্বগুলোকে নন অ্যাকশন ভার্ব বলছে?
হ্যাঁ, নন অ্যাকশন ভার্ব বলতে সে বলছিল বি, সিম, বিকাম।
একদম ঠিক বলেছ। আর এখানে কাভে আরেকটা খুব জরুরি ব্যাপার বলছে যেটা আজকের এই লেসনের জন্যে, এই পড়ার জন্যে খুব দরকার।
কোন কথাটা?
ওই যে কাভে বলল when speakers use adjectives after a non-action verb, they often use a preposition.
এই ব্যাপারটা কি আরেকটু বুঝিয়ে বলবেন?
আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম যে কাভে আসলে আমাদের বলতে চাইছে যে বক্তা যখন non-action verbের পরে adjective ব্যবহার করে তারা তখন প্রায় সঙ্গে প্রিপোজিশনও ব্যবহার করে।
যেমন
যেমন ধরো এই বাক্যটি দ্যাট ইজ ফাইন উইথ মি, এখানে লক্ষ্য করো ইজ হচ্ছে নন অ্যাকশন ভার্ব।
আচ্ছা, কিন্তু আমার একটা প্রশ্ন আছে।
বলো।
হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে ইজকে কিন্তু আমরা এতদিন ভার্ব টু বি বলে জানতাম, কিন্তু আপনি এখন বলছেন এটা নন অ্যাকশন ভার্ব।
বাহ, খুব ভালো প্রশ্ন করেছো তুমি। আসলে কিন্তু ভার্ব টু বি সাধারণত কোনো কাজকে বোঝায় না, কোনো প্রাণী বা বস্তুর অস্তিত্বকে বোঝায়। সেজন্যই তুমি ঠিকই বলেছো যে আমরা এটাকে ভার্ব টু বি হিসেবেই জানতাম। আর সে কারণেই কিন্তু ইজ যেমন ভার্ব টু বি তেমনি নন অ্যাকশন ভার্ব বটে।
আচ্ছা, এখন কিন্তু আমি ব্যাপারটা বুঝেছি।
কিন্তু এই যে অ্যাডজেক্টিভ এবং প্রিপোজিশনের সমন্বয় সেটা অনেকটা ফ্রেজের মতোই নতুন একটা অর্থ সৃষ্টি করে।
তবে সেটা কিভাবে?
সে কথা বোঝার জন্যে যাওয়া যাক এখন তাহলে লুসিয়ার কাছে।
All of these adjective and preposition combinations have specific meanings, but there are too many to describe.
However, the most common combinations in speaking are adjective plus of, adjective plus for, and adjective plus with.
Speakers use adjectives like tired, sick, ready, and fine with these prepositions.
I'm tired of school.
Yeah, me too. And I'm sick of homework.
Vegetables are great for your health.
I agree. I'm ready for squash season.
I'm happy with our house in the country.
I'm fine with living in the city.
হ্যাঁ, এখানে তো লুসিয়া সে কথাই বলছে, মানে অ্যাডজেক্টিভ এবং প্রিপোজিশনের সমন্বয় কিন্তু নতুন অর্থ সৃষ্টি করতে পারে। তবে সব ধরনের অর্থের বর্ণনা তো দেয়া সম্ভব নয়।
হ্যাঁ, তবে কাভি অবশ্য বলছে যে কথা বলার সময় কয়েকটি বেশ পরিচিত এরকম অ্যাডজেক্টিভ এবং প্রিপোজিশনের সমন্বয়ের কথা।
হ্যাঁ, তারা উদাহরণ দিয়েছে, যেমন তারা বলেছে যে অ্যাডজেক্টিভ প্লাস অফ, অ্যাডজেক্টিভ প্লাস ফর, এবং বলেছে অ্যাডজেক্টিভ প্লাস উইথ।
বাহ, এবং লুসিয়া আমাদের মনে করিয়ে দিচ্ছে এরকম প্রিপোজিশনের সঙ্গে ঠিক কোন ধরনের অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়ে থাকে।
হ্যাঁ, যেমন টায়ার্ড, রেডি, ফাইন, সিক।
আর এই অ্যাডজেক্টিভগুলোর সঙ্গে প্রিপোজিশন মিলিয়ে কয়েকটি বাক্য তৈরি করো তো সাবরিনা।
ঠিক আছে, যেমন আই এম টায়ার্ড অফ স্কুল। আবার অন্যজন বলছে ইয়া মি টু, আই এম সিক অফ হোমওয়ার্ক।
তার মানে তারা যে স্কুলে যাওয়া কিংবা হোমওয়ার্ক করা যে পছন্দ করে না, সেরকম বিরক্তি প্রকাশের জন্যে এরকম কম্বিনেশন ওয়ার্ড ব্যবহার করেছে। সাবরিনা, তেমনি আরও একটি কম্বিনেশন ব্যবহার করে বাক্য তৈরি করো তো।
হ্যাঁ, যেমন আমরা বলতে পারি ভেজিটেবলস আর গ্রেট ফর ইওর হেলথ। অন্যজন বলছিল আই অ্যাগ্রি, আই অ্যাম রেডি ফর স্কোয়াশ সিজন।
বাহ, আরও একটা কম্বিনেশনের কথা বলি, সেটা হলো আই এম হ্যাপি উইথ আওয়ার হাউস ইন দ্য কান্ট্রি, অথবা তার বিপরীত আই এম ফাইন উইথ লিভিং ইন দ্য সিটি।
হ্যাঁ, এবার আমি বুঝতে পারছি।
তাহলে এই বিষয়টি আমাদের মাথায় রেখে আজকের এই সংকলন বন্ধ করতে হচ্ছে। তার আগে আপনাদের জানিয়ে রাখি যে এভরিডে গ্রামারের এই অনুষ্ঠান আপনারা আমাদের ওয়েব পেজে এবং ফেসবুক ফ্যান পেজেও দেখতে পাবেন, শুনতেও পাবেন।
জানিয়ে দিচ্ছি আমাদের ওয়েবসাইটের ঠিকানা voabangla.com, আর আমাদের ফেসবুক পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
এভরিডে গ্রামারের এই সংকলন বন্ধ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি এক স্তবক শুভকামনা।
আর এবার খেলার খবর জানাচ্ছেন আহসানুল হক।
ধন্যবাদ। খেলার খবরে আজকে রয়েছে ক্রিকেটের খবর। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হলো ঢাকার মাঠে, সে খেলায় আজকে ওয়েস্ট ইন্ডিজ সফরকারী দল তারা জয়ী হয়েছে। প্রথমে বাংলাদেশ ব্যাট করেছিল এবং 255 রান করেছিল 7 উইকেটের বিনিময়ে। বাংলাদেশের তামিম ইকবাল উদ্বোধনী ব্যাটসম্যান, 50 রান করলেন। মুশফিক 62 রান করলেন, সাকিব আল হাসান 65, মাহমুদুল্লাহ 30 রান করেছেন এবং ওয়েস্ট ইন্ডিজের পক্ষে থমাস 3 উইকেট নিয়েছেন 54 রান দিয়ে। এবং এরপর ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল 256 রান এবং ওয়েস্ট ইন্ডিজ আজকে, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হোপ, তিনি সত্যি দলকে আশার আলো দেখালেন, কারণ তারা 1-0 ব্যবধানে পিছিয়ে ছিল এই সিরিজে, 1-1 করে ফেললো আজকে। সেটা করতে পারলো সম্ভবত হোপের একক কৃতিত্ব ছিল, কারণ তিনি একা উদ্বোধনী ব্যাটসম্যান, খেলা শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন, 146 রান করলেন, 144 বলে, 12 বাউন্ডারি, 3 ছক্কা। কি অসাধারণ ব্যাটিং! অন্য ব্যাটসম্যানরা কিন্তু তেমন কোনো রান করতে পারেননি। এবং বাংলাদেশের বোলারদের মধ্যে আজকে মুস্তাফিজ 2 উইকেট নিয়েছেন, 63 রান দিয়েছেন এবং রুবেল 2 উইকেট নিয়েছেন 57 রান দিয়ে। আজকে ঢাকা থেকে যোগ দিচ্ছেন ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার। দিলু ভাই, আজকের খেলার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি কি ছিল?
বলের অপেক্ষা রাখে না, সাই হোপ যে অনবদ্য ব্যাটিং করলেন সেখানেই বাংলাদেশ হেরে গেল। কারণ এই ওয়েস্ট ইন্ডিজ দুটো টেস্ট হেরেছে, প্র্যাকটিস ম্যাচেও বাংলাদেশের কাছে হেরেছিল, এবারের ট্যুরে তাদের এটাই প্রথম জয়, আর সেটা কি রাজসিক ভঙ্গিতে। সাম্প্রতিককালে ওয়েস্ট ইন্ডিজ ছোট ফরম্যাটে ক্রিকেটে, লিমিটেড ওভার ক্রিকেটে ভালো খেলে, এরকম একটা প্রবাদ কিন্তু প্রচলিত। ভারত সফরে তারা দুটো ম্যাচ, একটা 324 চেস করে তারা টাই করেছিল, আরেকটা তারা জিতেছিল 300+ চেস করে। সেই কথাটা হয়তো আজ বারবার মনে হচ্ছিল যে পরে ব্যাট করে তারা যে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করে, রানটা কোনো ফ্যাক্টর না, কারণ একদিকে উইকেট পড়ছিল, অন্যদিকে সাই হোপ কিন্তু নিজে অবিচল ছিলেন। কি অসাধারণ ইনিংসটাই খেললেন, 144 বলে 146 রানের ইনিংসটাই কিন্তু ম্যাচের ব্যবধান করে দিল। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তার 6 জন বোলারকে ব্যবহার করেছেন, 2 স্পিনারকে দিয়ে অ্যাটাক করেছিলেন সাকিব এবং মিরাজকে দিয়ে, এবং তারা কিন্তু ভালোই বল করেছিলেন, এবং তারপরে উইকেট গুলিও পতন সবই ঠিকঠাক চলছিল, কিন্তু হার মানতে হলো ওই সাই হোপের কাছে। এক অনবদ্য ইনিংস খেলে তিনি এবারের সফরে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো জয়ের স্বাদ এনে দেন। তখন খেলার 2 বল বাকি ছিল, মাউন্টব্যাটেনের শেষ ওভারটিতে 6 বলে রান দরকার ছিল 6, 4 বলেই কিন্তু সে রানটা তুলে নিয়ে তারা প্রথম জয়টা তুলে দিল। তবে বাংলাদেশের ব্যাটিংকে বলবো যে কিছুটা এলোমেলো ছিল, এই জন্য বলছি কারণ একটা সময় যখন সাকিব এবং মুশফিক ব্যাট করছিলেন তখন মনে হচ্ছিল যে রান সংখ্যাটা 300+ হয়ে যাবে, কারণ খুব স্বাচ্ছন্দ্যে খেলছিলেন দুজনই, এবং তারপরে মাহমুদুল্লাহ এসেও রানটা করেছেন 30, কিন্তু একটু বেশি বল খরচ করেছিলেন, সেখানে কিন্তু কিছু রান শর্ট হয়ে গিয়েছিল, প্রায় 20-25 রান, সেটাই কিন্তু ব্যবধানটা করে দিয়েছে। কারণ ওয়েস্ট ইন্ডিজকে 255 রানে থামানো খুব কঠিন ব্যাপার, কারণ ওয়েস্ট ইন্ডিজ নিজেদের দিনে কিন্তু 300 রান চেস করে ভারতের মাটিতেও কিন্তু তারা জয় এবং ম্যাচ তাই করেছিল। তারপরে তারা বাংলাদেশে আর যেটা খেলো সেটার থেকে একটা অ্যালার্মিং হয়ে রইল যে শুক্রবারে যে সিলেটে লাস্ট ওডিআইটা হবে সেখানে বাংলাদেশ দলের অধিনায়কের এই কথাটা মাথায় রাখতে হবে যে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ব্যাট করে যে প্রেশারটায় থাকে সেটা কিন্তু তারা যখন চেস করে তখন আর সেটা থাকে না, সেই কথাটা মনে রাখতে হবে। আজকে
আজকে টসে জিতেছিল কারা?
টস জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ টস জিতে কিন্তু তারা ফিল্ডিং নিয়েছিল, যে পরের দিকে যে কুয়াশার জন্য বল ক্রিপ করতে ঝামেলা হয়, বোলিং করতে অসুবিধা, সেই কথাটা তাদের মাথায় ছিল, তার জন্যই তারা কিন্তু প্রথম ফিল্ডিং করেছিল, এবং তারা একটা টার্গেট ফিক্সড টার্গেট চেয়েছিল যে এই রানটার মধ্যে যদি আটকে রাখা যায় বিলো 300 তাহলে হয়তো তারা চেস করবে, কারণ তাদের চেজিংটা অনেকটা ভালো, কারণ ড্যারেন ব্র্যাভো, স্যামুয়েল খোয়াটমেয়ার এরা কিন্তু সবাই ছোট ছোট রান করেছেন, কিন্তু অনেক বল খেলেছেন, কিন্তু তাতেই কিন্তু সাই হোপকে একটা সঙ্গ দেওয়া গেছে, এবং সাই হোপ অন্য পাশ থেকে সামান্য যে সাপোর্ট পেয়েছিলেন তাতেই কিন্তু তিনি ম্যাচটা বের করে নিয়ে গেছেন। একাই ওয়ান ম্যান শো যদি বলা হয় তাহলে এই ওয়ান ম্যান শোর কাছেই বাংলাদেশ দল আজ পরাজিত হলো।
কিছুটা কৃতিত্ব ওয়েস্ট ইন্ডিজের বোলারদেরকেও দিতে হয় যে তারা বাংলাদেশকে 255-র ভেতরে বেঁধে রেখেছিলেন। বাংলাদেশ যদি আজকে 300-র উপরে চলে যেত হয়তো সাই হোপের জন্য কাজটা আর একটু কঠিন হতো। আবার এটাও সত্য যে ওয়েস্ট ইন্ডিজের টেস্টের সিরিজে হারার পর ওয়েস্ট ইন্ডিজের কিছুটা দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল, অধিনায়ক হিসাবে হোপের ব্যাপারেও একটা প্রশ্ন হয়তো উঠতে পারত যদি ওয়ান ডে সিরিজেও ওয়েস্ট ইন্ডিজ 2-0 ব্যবধানে পিছিয়ে যায় এবং সিরিজ হেরে যায়। সুতরাং হোপের জন্যে কিন্তু এই খেলাটি মোটামুটি একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। খুব সংক্ষেপে দিলু ভাই, আর মাত্র 30 সেকেন্ড হাতে আছে, খুব সংক্ষেপে।
ঠিক তাই, কারণ এবারের ওয়েস্ট ইন্ডিজ যে দলটা নিয়ে এসেছে সেখানে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে যে রানটা করেছিল সেটা কিন্তু একমাত্র কমফোর্ট ফিল করেছিলেন সাই হোপ, তিনি কিন্তু কিছু রান করেছিলেন, আর হোয়াটমেয়ার তো সেই হোপই কিন্তু আজ বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, এবং এটা একটা অ্যালার্মিং হয়ে এলো। দেখা যাক এখন শুক্রবার শেষ ম্যাচে কি হয়, নিশ্চয়ই বাংলাদেশ রিভেঞ্জ নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে থাকবে। কারণ বাংলাদেশ সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে গিয়ে, ঘরের মাটিতে সিরিজ জিতবে সেটাই আশা করা যায়
নিশ্চয়ই। এবং রয়েছে টি টোয়েন্টি ম্যাচগুলো, সেগুলো দেখার অপেক্ষায় রইলাম। দিলু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল খেলার খবর।
আর এবার সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন সরকার কবিরুদ্দিন।
না সঞ্জনা, সংক্ষিপ্ত সংবাদ একটু পরেই শুরু করছি, তার আগে আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের একটু সংবাদ শিরোনামই রয়েছে।
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই এর গভর্নরের পদ থেকে উর্জিত প্যাটেলের ইস্তফা ও পাঁচ রাজ্যের ভোট গণনার প্রাথমিক ফলাফল আসার পর থেকেই আজ সকাল থেকে ধাক্কা খেতে শুরু করে দেশের শেয়ার বাজার। ডলারের নিরিখে অবমূল্যায়ন হয় টাকার, বাজার খোলার সময় টাকার দাম পড়েছে এক টাকা বারো পয়সা, একটার সময় এক টাকা সাতচল্লিশ পয়সা পড়ে যায় টাকার দাম। সেনসেক্স ও নিফটিতেও এক ধাক্কায় ভারী পতন ঘটে, পাঁচশো পয়েন্টের বেশি পড়েছে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্সও। আরবিআইয়ের সঙ্গে কেন্দ্রের মতানৈক্যের সূচনার কারণে হঠাৎ করে উর্জিত প্যাটেলের পদত্যাগ। অপরদিকে আজ দেশের পাঁচ রাজ্যের বিধানসভার ফলাফলের গতি প্রকৃতি বলে দিচ্ছিল সকাল থেকে বিজেপি হতাশাজনক জায়গায় রয়েছে, এবং সে কারণেই দেশের শেয়ার বাজারের এই ধস বলে মনে করছেন দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞরা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
হ্যাঁ, এবার অন্যান্য শিরোনাম সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় বসবেন ডেমোক্রেটিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আজ মঙ্গলবার, সীমান্ত প্রাচীর নিয়ে চূড়ান্ত একটা রফার ব্যাপারে কথা বলতে। এই সীমান্ত প্রাচীরের অর্থায়ন হবে বর্ধিত প্রকরণের সরকারি ব্যয় বরাদ্দেরই একটি অংশ, যা কিনা একুশে ডিসেম্বরের ভেতরই অনুমোদিত হতে হবে। রিপাবলিকান নিয়ন্ত্রিত গোটা কংগ্রেসের এটাই হবে শেষ চূড়ান্ত আইনি পদক্ষেপ, যা কিনা বছরের শেষ প্রান্তে আংশিকভাবে সরকারি কর্মকাণ্ড থমকিয়ে যাওয়ার পরিস্থিতি এড়াতে হতেই হবে এমনি একটি পদক্ষেপ। যুক্তরাষ্ট্র কংগ্রেসের সেনেট সভার উভয় দল, রিপাবলিকান ডেমোক্রেট দুদলেরই প্রাক্তন কয়েক সেনেট বিধায়ক, বর্তমান সাংসদদেরকে দেশের গণতন্ত্রের হিত ও সাধনকারী অভিভাবক রূপ আচরণের জন্য অনুরোধ জানাচ্ছেন, এবং দলীয় আনুগত্য যেন চলমান এক ক্রান্তিলগ্নে দেশের স্বার্থের পথে অন্তরায় সৃষ্টি না করে তা দেখার জন্য অনুরোধ জানাচ্ছেন। ওই দলটিতে রয়েছেন অন্যান্যের ভেতরে ডেমোক্রেট দলীয় সেনেট বিধায়ক জন খেরি, টম ড্যাশেল, ক্রিস ডাড, রয়েছেন রিপাবলিকান দলের জন ওয়ার্নার, রিচার্ড লুগার, চাক হেগেল। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন গতকাল সোমবার অনেক কটি আর্থনৈতিক অঙ্গীকারের কথা ব্যক্ত করেছেন, যখন কিনা তিনি সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভ নিয়ে প্রথমবার প্রকাশ্যে জনসমক্ষে কথা বলছিলেন। ওই প্রতিবাদ বিক্ষোভ গোটা দেশটাকেই একেবারে নাড়িয়ে দিয়েছে। কথাবার্তায় তিনি অবশ্য প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন, তার নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নের কথাও বলেছেন। তিনি বলেছেন, দায়দায়িত্বের ভাগিদার হওয়ার কথা স্বীকার করছি আমি, আমার কথায় হয়তো আমি মানুষকে মনঃক্ষুণ্ণ করেছি। সোমবার রাতে দেশব্যাপী প্রচারিত ভাষণে বলেছেন একথা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের হটে যাওয়ার রফা নিয়ে পার্লামেন্টের ভোটাভুটি মুলতুবির ডাক দেওয়ার পর ওই রফা টিকিয়ে রাখার প্রয়াসে এখন ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে কথাবার্তা বলছেন। তার মুখপাত্র ওলন্দাজ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে তার ফলপ্রসূ যে কথাবার্তা হয়েছে তাতে দুজনেই তারা সহমত যে বর্তমান পরিস্থিতি নিয়ে তারা সামনের পানে এগুবেন, এবং ব্রিটিশ পার্লামেন্টের কমন সভায় নতুন প্রস্থের ভোট হবে একুশে জানুয়ারির আগেই। আফগান কর্মকর্তারা বলছেন যে আত্মঘাতী এক গাড়ি বোমার আক্রমণে রাজধানী কাবুলে কমসে কম ১৩ ব্যক্তি হত হয়েছেন, অপর ৯ জন জখম হয়েছেন। আত্মঘাতী ওই আক্রমণ নিরাপত্তা বাহিনীর এক যানবহরের গায়ে গিয়ে ধাক্কা মেরেছিল। সঞ্জনা।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন ড্যানিয়েল ক্রফটন, ফেসবুক লাইভে সহায়তা করেছেন সাফিউল আলম মাসুদ। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার এবং দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জনা ফিরোজ, এবং আমার সঙ্গে থাকা
আমি সরকার কবিরুদ্দিন। আপনাদের সবাইকে ভালো থাকবেন বলে অনুরোধ জানাচ্ছি, নিরাপদ থাকবেন। সালাম, নমস্কার, শুভরাত্রি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.